বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 9 নভেম্বর, 24 কার্তিক এবং ফার্সি 19 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ট্রাম্পের বিদায়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এবং বাংলাদেশের সিলেটে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলায় অভিযুক্ত এসআই আকবর গ্রেপ্তার সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের খুনিদের বিচার হবে, ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসির ঘোষণা। ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলছেন মার্কিন সাবেক কর্মকর্তা, বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করতে বাইডেনের প্রতি ইরানের আহ্বান। চলতি সপ্তাহে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে, গত 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এবং কাশ্মীরের তরুণরা কোনো কর্মসংস্থান পাননি, ফলে অস্ত্র তুলে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি বলেছেন, অবশ্যই জেনারেল কাসেম সোলাইমানের খুনিদের বিচার করা হবে। তিনি আজ মার্কিন নির্বাচনে জেনারেল সোলাইমানের আত্মস্বীকৃত খুনি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে একথা বলেন। রাইসি বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন সন্ত্রাসী, তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। সন্ত্রাসবাদ মোকাবেলার মহানায়ক জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গেও তিনি জড়িত। মার্কিন নির্বাচনে এই সন্ত্রাসীর পরাজয় ঘটেছে এবং তাকে হোয়াইট হাউস থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে। চলতি বছরের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব ভরে ঘোষণা করেন, তার নির্দেশেই জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে ইরানের বিচার বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গ্রেপ্তার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি। তিনি গতকাল সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায় মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেপ্তার করা যাচ্ছে না। এরলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের 3 জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে যে অশোভন টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই পম্পেওকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। মাইক পম্পেও গতকাল এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে তার পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে ইরানের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে এক টুইটার বার্তায় লিখেছেন, একথা সহজেই অনুমেয় যে 2.5 বছর ধরে একের পর এক লজ্জাজনক ব্যর্থতা শেষে যখন পম্পেওকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হচ্ছে তখন তার মেজাজ খারাপ থাকাটাই স্বাভাবিক। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও বিপর্যয়কর আইনহীন সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করে জো বাইডেন যখন ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তখন জাওয়াদ জারিফ এই পরামর্শ দিলেন। গতকাল এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ বলেন, আমেরিকার জনগণ তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন, এখন তারা জানতে চান তাদের নেতারা নীতি ও আইনহীন বিপর্যয়কর বলদর্পিতা বাতিল করে বহুপাক্ষিকতা সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাকে বেছে নেন কিনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বিদায়ী মার্কিন প্রশাসন ইসলামী প্রজাতন্ত্রে ইরানের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে, গতকাল মার্কিন প্রশাসনের ইরান বিষয়ক দূত এলিয়ট আব্রামস ইসরায়েল পৌঁছেছেন এবং তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মির বেন শাব্বাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্তজ ও পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাকিজে এ বিষয়ে তিনি ব্রিফ করবেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজেও আগামী 18 নভেম্বর ইসরায়েল সফরে যাচ্ছেন। জানা গেছে এ সমস্ত নিষেধাজ্ঞা ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শেষ পর্যন্ত অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের বিজয়ের একদিনের বেশি সময় পর রিয়াদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। গতকাল বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি রাজা সলমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সলমান শুভেচ্ছা জানিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ বিন সলমানের বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। একই রকম ঘনিষ্ঠতা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের। বাইডেনের বিজয়ের পরপরই বিন জায়েদ শুভেচ্ছা জানালেও দেরি করেছে সৌদি সরকার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3159 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এ সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে বাংলাদেশে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় সারা দেশে 25 জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ 17 জন ও নারী 8 জন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এ সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে। গতকাল রোগী শনাক্ত ছিল 1474 জন আর মৃত্যুর সংখ্যা ছিল 18। আজ সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় সারা দেশে 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে পুরুষ 17 জন এবং নারী 8 জন। এদের মধ্যে হাসপাতালে 7 জন এবং বাড়িতে 8 জনের মৃত্যু হয়। এ নিয়ে এই ভাইরাসটিতে এযাবৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6092 জনে। বিভাগ অনুযায়ী মৃত 25 জনের মধ্যে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 5 জন, খুলনায় 3 জন, বরিশালে 2 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন রয়েছেন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা শুরু হয়েছে। সোমবার সকাল 10টা থেকে খুলনা নগরের 2টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথম 1 ঘন্টাতেই অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া 8 জনকে 6,500 টাকা জরিমানা করা হয়েছে। ওদিকে কোভিড-19 সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবেলায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। করোনা পরিস্থিতির মধ্যে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকা এবং যাত্রী স্বল্পতার কারণে কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়। এর আগে গত 28 অক্টোবর থেকে এয়ার বাবল প্যাকেজ চুক্তির আওতায় ভারতের তিনটি রুটে কলকাতা, দিল্লি ও চেন্নাই যাওয়া আসার ফ্লাইট চালু করেছিল বিমান। সে অনুযায়ী 29 অক্টোবর ঢাকা দিল্লি ঢাকা এবং 1 নভেম্বর ঢাকা কলকাতা ঢাকা রুটে বিমান যাত্রী পরিবহন শুরু করে। এরপর 15 নভেম্বর থেকে ঢাকা চেন্নাই ঢাকা ফ্লাইট চালুর কথা ছিল, তবে শুরুতে দিল্লিতে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করা হলেও পরে তা কমিয়ে সপ্তাহে 2টি করা হয়েছে। যেকোনো সময় বিমানের দিল্লি ফ্লাইটও স্থগিতের ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনো কর্মসংস্থান পাননি, সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনো কর্মসংস্থান পাননি, সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সন্ত্রাসী ক্যাম্পে এই জাতীয় লোকেদের নিয়োগ বাড়তে শুরু করেছে। তিনি আজ সোমবার এ ধরনের মন্তব্য করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি রক্ষায় এ জাতীয় বক্তব্য দিচ্ছেন, যুব সমাজকে উস্কে দেওয়ার জন্য তিনি এ জাতীয় মন্তব্য করছেন। মেহবুবা মুফতি বিহারের রাজনীতিতে উঠে আসা আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের দল বিজেপি জেডিইউ সমন্বিত এনডিএ জোটকে পরাজিত করতে সমর্থ হবে বলে নির্বাচনী জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। আজ মেহবুবা মুফতি এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং মোদী সরকারকে টার্গেট করেন। মেহবুবা বলেন, আমি তেজস্বীকে অভিনন্দন জানাতে চাই যে এত কম বয়সী হওয়া সত্ত্বেও বিরোধী হয়ে তিনি নির্বাচনে রুটি, কাপড়, জীবিকা, গৃহ সমস্যা ইত্যাদির কথা বলেছিলেন, কিন্তু ওদের 370-35 এ ধারা, জমি ক্রয় ইত্যাদি ইস্যু নির্বাচনী প্রচারণায় কাজ করেনি। এ প্রসঙ্গে মেহবুবা বলেন, মেহবুবা বলেন, আমি মনে করি জুলুম যখন বেড়ে যায় অবশেষে তা শেষ হয়ে যায়। আজ ওদের সময়, আগামীকাল আমাদের সকলের সুযোগ আসবে, ওদের সেটাই হবে যা ট্রাম্পের সাথে হয়েছে। মেহবুবা বলেন, 370 ধারার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্দার প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বিআর আম্বেদকর এটিকে সংবিধানে স্থান দিয়েছিলেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের জাতীয় সংসদ স্পিকার আসাদ কায়সার বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন শহরে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তিনি আজ একথা বললেন। তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ কখনোই পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করবে না। এ কারণে পাকিস্তানের জাতীয় সংসদ ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি বিবেচনা করে দেখবে। ফ্রান্সের শার্লি আব্দ ম্যাগাজিনে মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন ছাপানোর পর কিছুদিন আগে এ ধরনের অবমাননাকর পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ম্যাক্রনের এ সংক্রান্ত বক্তব্যের পর বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি পাকিস্তান সরকারও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা ইসমাইল রিদওয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সরকার ফিলিস্তিন ইস্যুতে জঘন্যতম আচরণ করেছেন, তবে ফিলিস্তিনিরা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিষয়েও খুব একটা আশাবাদী নন। এর কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সব সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদেরকে নিজেদের শক্তি সামর্থ্য বাড়াতে হবে এবং জাতীয় ঐক্য জোরদার করতে হবে, যাতে তারা সব ধরনের হুমকি ও সংকট মোকাবেলা করতে সক্ষম হয়। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সামরিক অঞ্চল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার কারণে তিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আজ খুব সকালে এই ঘটনা ঘটে এবং হামলাকারী সেনা পালিয়ে যেতে সক্ষম হন। বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রুশ সামরিক কমান্ড যৌথভাবে ওই সেনাকে আটক করার চেষ্টা করছে। রাশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র বার্তা সংস্থা স্পুতনিককে জানিয়েছেন যে হামলা সেনাকে ধরার জন্য ভোরোনেজ শহরে চিরুনি অভিযান চলছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনে তার পরাজয়ের বিষয়টি মেনে নেননি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার নীতির সমালোচনা শুরু হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ে সন্তুষ্ট অনেকে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনে তার পরাজয়ের বিষয়টি মেনে নেননি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার নীতির সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউরোপের শীর্ষ কর্মকর্তারা বাইডেনের বিজয়কে স্বাগত জানিয়েছেন এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিরও সমালোচনা করেছেন। বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো ম্যাস বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির প্রচণ্ড সমালোচনা করে বলেছেন, তার কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে, যদিও তিনি জানেন তার এখন চলে যাওয়ার সময় হয়ে এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্ট বড় ধরনের সংকট বলতে যুক্তরাষ্ট্রই শ্রেষ্ঠ, ট্রাম্পের এমন স্বেচ্ছাচারী নীতির কারণে আটলান্টিকের দুপাড়ের সমস্যার কথা বোঝাতে চেয়েছেন। তিনি অর্থনৈতিক, বাণিজ্য, সামরিক, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ইউরোপের সঙ্গে পাওনাদারের মতো আচরণ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম থেকেই ন্যাটোজোটে মার্কিন কর্মকাণ্ড বা ভূমিকার ধরন কেমন হবে সে ব্যাপারে অগঠনমূলক কথাবার্তা বলতে থাকেন এবং এই জোটের সদস্য ইউরোপীয় দেশগুলোকে তাদের সামরিক খাতে বাজেট বাড়ানোর দাবি জানান। এছাড়া জোটের জন্য আরও অর্থ দেওয়ারও দাবি জানান। এতে ন্যাটোর অনেক সদস্য দেশ ক্ষিপ্ত ছিল। বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রেসিডেন্ট ট্রাম্প শুধু যে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন তাই নয়, এমনকি ইউরোপের শরিক দেশগুলোর সঙ্গেও তার বিরোধ সৃষ্টি হয়েছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই ওয়াশিংটনের শরিক ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন। তিনি বেশ কবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলকে উদ্দেশ্য করে খুবই জঘন্য ভাষায় কথা বলেছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সরকারের যে সাম্রাজ্যবাদী নীতি তাতে জো বাইডেন ক্ষমতায় আসায় খুব খুশি হওয়ারও কিছু নেই। যে দলই ক্ষমতায় আসুক, বিশ্বব্যাপী ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের নীতি থেকে তারা সরবে না। বাইডেন ক্ষমতায় আসায় হয়তো শুধু কৌশলে পরিবর্তন ঘটবে, কিন্তু মূল নীতি একই থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে রায়হান উদ্দিন নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের সেই এসআই আকবর হোসেন ভুইয়াকে আজ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে রায়হান উদ্দিন নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াকে আজ সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। সিলেট জেলার কানাইঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম আকবরের আটকের খবর নিশ্চিত করে রেডিও তেহরানকে জানিয়েছেন,
এডি পুলিশের আমাদের লুঙ্গি পরিয়া আসামের বর্ডার আসি সহজ এদিকে ঢোকার আসি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে আকবর সীমান্ত গলিয়ে ওপারের খাসিয়াপল্লীতে আশ্রয় নিয়েছিল, পরে খাসিয়ারাই তাকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারা পাহাড় জঙ্গল ঘেরা এলাকায় মুখে দাড়ি গজানো অবস্থায় প্যান্ট শার্ট এবং স্যান্ডেল পরিহিত আকবরকে আটক করে নাইলনের দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে যায়। এদিকে নিহত রায়হান উদ্দিনের পরিবারের নিকট আত্মীয় তানভীর রেডিও তেহরানকে জানান,
প্রশাসন আমাদের যেটা জানিয়েছিল যে আকবর ইন্ডিয়ায় আছে, ওনারা ওর স্থান শনাক্ত করেছেন, তবে এখন কিন্তু কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছে, মানে গ্রেফতার না ধরছে জনগণ, এখন হস্তান্তর করেছে পিবিআই। এর আগে তিনজন আসামিকে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পায় নাই, তো আসলে আকবরকে পিবিআই রিমান্ডে নিয়ে কোনো কিছু হবে না। আমরা চাই আকবরকে সরাসরি রেবের কাছে হস্তান্তর করা হোক, আর রেব ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করুক কেন আমার ভাইকে হত্যা করা হইলো এবং কে ওর পালাইতে সহযোগিতা করেছে, এবং ওর যে এই বন্দরবাজার ফাঁড়িতে বিভিন্ন অবৈধ ইনকাম বা অবৈধ যে কার্যক্রম গুলা পরিচালনা করেছে তার পিছনে কারা আছে, সেগুলা এই রেবের মাধ্যমে রেবের করা।
উল্লেখ, গত 10 অক্টোবর রাতে কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে রায়হানকে আটকের পর পুলিশ বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সকাল 7:50 দিকে তার মৃত্যু হয়। প্রথমে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল ছিনতাইকালে রায়হান গণপিটুনিতে মারা গেছে, কিন্তু নিহতের পরিবার এবং স্বজনদের অভিযোগ পুলিশ ধরে নিয়ে ফাঁড়িতে নির্যাতন করে তাকে হত্যা করেছে। তাকে মুক্ত করার জন্য পরিবারকে টাকা নিয়ে আসতেও বলা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় স্থানীয় নাগরিকগণ। এ হত্যা ঘটনার একদিন পর 12 অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে নগরীর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। তবে ঘটনার পর থেকে আকবর পলাতক হয়ে যায়।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রে আসর প্রিয়জন। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। প্রতি সপ্তাহের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পুরো একটি দিন ও এক রাত রোগীর যত্ন করবে, মহান আল্লাহ তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে উঠাবেন এবং ওই ব্যক্তি তীব্র ধাবমান বিদ্যুতের মতো পুলসিরাত পার হয়ে যাবেন।
খুবই মূল্যবান একটি হাদিস শুনলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থাকার ও রোগীদের যত্ন নেয়ার ও দেখতে যাওয়ার তৌফিক দিন। এই প্রার্থনার মধ্য দিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথ দি গ্রামের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন এম এম গোলাম সারোয়ার। রেডিও তেহরানকে চেতনার বাতিঘর হিসেবে আখ্যায়িত করে তিনি লিখেছেন, রেডিও তেহরান ঘুমন্তকে জাগিয়ে তোলে এমন একটা প্রচার মিডিয়া। কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে এ বেতার অধিবেশন শুরু হয়। বিশ্ব সংবাদে বস্তুনিষ্ঠ খবরাখবর পরিবেশন করা হয়, তা নিরপেক্ষতার দাবিদার। এছাড়াও ইরান ভ্রমণ, বিশিষ্ট ব্যক্তি ও শ্রোতাদের সাক্ষাৎকার আমার অভিজ্ঞতাকে শানিত করে। আমার প্রত্যাশা, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাদেরকে ইরান সফর করাবেন, তাতে আমরা আনন্দিত হব।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগলো, আর আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো। আশা করি নিয়মিত চিঠি লিখবেন। আসরের পরের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। বর্ধিত কলেবরে প্রচারিত প্রিয়জনের দ্বিতীয় আসর শোনার পর তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। শাহাদাত ভাই লিখেছেন, 5 অক্টোবর তারিখে প্রচারিত প্রিয়জন শুনে শরীরের ক্লান্তি আর মনের বিষণ্নতা দূর হয়ে গেল। আসলে 20 মিনিটের প্রিয়জন যে কতটা মধুর আর রসালো তা আমরা গত সপ্তাহ থেকে ঠিকই উপলব্ধি করতে পারছি। এখন প্রিয়জন মানে শুধু চিঠিপত্রের আসন নয় শুধু চিঠি পড়া, এখন প্রিয়জন মানে শ্রোতাদের সাথে রেডিও তেহরান বাংলা বিভাগের উপস্থাপকদের আড্ডা। কেননা প্রিয়জনে এখন যেমন চিঠি থাকে, তেমনি থাকে উপস্থাপকগণের মতামত, থাকে প্রশ্নের উত্তর আর গান, থাকে হাস্যরসাত্মক কথা। আমরা আশা করি ভবিষ্যতে এতে কবিতা, কৌতুক, গজল ইত্যাদিও থাকবে।
এরপর সাদুদ ভাই লিখেছেন, চিঠি লিখব না ভেবেও আজ চিঠি লেখার প্রধান কারণ হল আজকের প্রিয়জনে প্রায় 24 জন শ্রোতাবন্ধুর নাম শুনেছি। অতীতে আর কোনো প্রিয়জনে এত বেশি শ্রোতার নাম শুনিনি। একটি অনুষ্ঠানে 24 জন শ্রোতাকে সম্পৃক্ত করতে পারাটা বিরাট ব্যাপার। রেডিও তেহরানের এমন অভাবনীয় উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাই শাহাদাত হোসেন, নতুন আঙ্গিকে ও বর্ধিত কলেবরে সাজানো প্রিয়জন আপনার ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওয়াপাড়া ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাব থেকে আসা একটি ইমেলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন পারভিনা নাসরিন।
পারভিনা নাসরিন, নামটা বেশ পরিচিত মনে হচ্ছে।
হ্যাঁ, পরিচিত হওয়ারই কথা, কারণ এ শ্রোতাবন রেডিও তেহরানের মাসিক কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্বে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন।
কুইজ বিজয়ী পারভিনা নাসরিনকে অভিনন্দন জানিয়ে আমি তার চিঠিটি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার স্বামী মতিউর রহমান গত 27 জুলাই তারিখে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মাত্র 31 বছর বয়সে তার অকাল মৃত্যুতে আমার হৃদয় ভীষণভাবে শোকাহত ও ভারাক্রান্ত। বর্তমানে একমাত্র সন্তান আরিফুর রহমানকে নিয়ে পিতৃগৃহে অবস্থান করছি। মনটাকে হালকা করার জন্য রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান মাঝে মধ্যে শুনে থাকি।
এরপর পারভিনা নাসরিন লিখেছেন, 1.5 দশকেরও বেশি আগে আমার আব্বুর সাথে আপনাদের রংধনুর আসর শোনার মধ্য দিয়েই আমার বেতার জগতের সঙ্গে পরিচয় ঘটে। তারপর পড়াশোনা এবং বৈবাহিক জীবনে ব্যস্ততার কারণে রেডিও শোনায় বেশ টানা পড়েন চলে। বর্তমানে এক শূন্য হৃদয়ে দিশেহারা জীবন নিয়ে মাঝে মাঝে শুনে থাকি ফেসবুকে আপনাদের অনুষ্ঠান। আপনারা ভালো ও সুস্থ থাকবেন, আর আমার স্বামীর রোহের জন্য মাগফিরাত কামনা করবেন। এ কামনায় ইতি টানলাম আজকের লেখায়।
বোন পারভিনা নাসরিন, আপনার স্বামীর মৃত্যুতে আমরাও শোকাহত। মহান আল্লাহ তাকে বেহেশতবাসী করুন এবং আপনাদেরকে ধৈর্য ধরার শক্তি দিন, এ দোয়া করছি। বাংলাদেশের ঝিনাইদহের চাপড়াইল বাজারের প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ থেকে এস এম সবেদ আলী লিখেছেন পরের চিঠিটি। অনলাইন কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্বে বিজয়ী এ শ্রোতাবন্ধু লিখেছেন, আমি রেডিও তেহরানের অনেক পুরনো শ্রোতা, এখনও রেডিও তেহরান শুনি। আমি অনলাইন কুইজ চতুর্থ পর্বে বিজয়ী হয়ে খুব খুশি হয়েছি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সকল শ্রোতার মন জয় করুক, প্রিয়জন আরও প্রিয় হয়ে উঠুক, এ কামনা করছি।
ভাই এস এম সবেদ আলী, কুইজে অংশ নিয়ে বিজয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি যখনই সময় পাবেন চিঠি লিখে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।
আসরের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে, জানব আমাদের অনুষ্ঠান সম্পর্কে তার গুরুত্বপূর্ণ মতামত। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি শাওন হোসাইন, আমার বাসা গ্রাম খোশবাড়ি, পোস্ট খানগঞ্জ, থানা রাজবাড়ি সদর, জেলা রাজবাড়ি থেকে।
ভাই শাওন হোসাইন, আপনাকে আজকের সাক্ষাৎকার পর্বে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে থেকে রেডিও তেহরান শোনা শুরু করেছেন?
রেডিও তেহরান আমার 2010 সালের পর থেকে শোনা, যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি আর কি, উচ্চ মাধ্যমিক, কিন্তু অতটা মানে লেখা হয়নি। কিন্তু ইদানিং যাবৎ আর কি আমি চেষ্টা করি রেডিও তেহরানে নিয়মিত শোনার এবং লেখার, কিন্তু রেডিও তেহরানের সঙ্গে ছিলাম 2010 এর পর থেকে আর কি।
আপনি 2010 সাল থেকে আমাদের অনুষ্ঠান শুনে আসছেন, তো কোন বৈশিষ্ট্যের কারণে এ বেতারের অনুষ্ঠান আপনার ভালো লাগছে?
রেডিও তেহরানের হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য আমি পাই, সেটা হচ্ছে ইসলামিক যে মানে একটা প্রচার মাধ্যম আমি পেয়েছি, যেটা থেকে ইসলামিক বিভিন্ন কিছু জানতে পারি, এমনকি আমি ইরানকে খুব কাছ থেকে জানতে পারি। ইরানকে জানা এবং কি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, এটাই হচ্ছে আমার কাছে রেডিও তেহরানের একটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে মনে হয়।
বাংলাদেশের রেডিও তেহরানের প্রভাব কেমন?
হ্যাঁ, বাংলাদেশের রেডিও তেহরানের প্রভাবটা ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে। মানে আমরা যদি রেডিও তেহরানের ফেসবুক পেজ কিংবা এর সাথে যারা শ্রোতারা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ইদানিং, তাতে আমাদের মনে হচ্ছে যে ইদানিং বাংলাদেশে রেডিও তেহরান যথেষ্ট সাড়া ফেলেছে। এমনকি রেডিও তেহরানের যে মানে একটা প্রতিবাদী বৈশিষ্ট্য পশ্চিমা মানে সংস্কৃতি কিংবা পশ্চিমা আগ্রাসনের থেকে যে একটা প্রতিবাদী একটা বৈশিষ্ট্য, সেটা বাংলাদেশের অনেকের কাছে এখন মানে গ্রহণীয় হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে রেডিও তেহরান দিন দিন বাংলাদেশে মানুষের বাংলা ভাষাভাষীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
রেডিও তেহরান দিন দিন জনপ্রিয় হচ্ছে জেনে ভালো লাগলো। তো রেডিও তেহরানের মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে আপনি তা দিতে পারেন?
অনুষ্ঠানের মান বৃদ্ধির ক্ষেত্রে রেডিও তেহরানের যে অনুষ্ঠানগুলো সূচি আমরা দেখি, সেটা মোটামুটি সবই আমাদের জন্য খুবই শিক্ষণীয়। তবে এরপরেও যদি আর কি কথাবার্তার মানটা একটু বৃদ্ধি, এমনকি ইরানের বিভিন্ন মানে আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের অবদান, সেই ক্ষেত্রে একটি পর্ব যদি আমরা পেতাম, তাহলে ইরানকে আরো কিছু জানতে পারতাম, ইরানের অনন্য আবিষ্কার এই জাতীয় সম্পর্কে একটা পর্ব পেলে।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো, তো আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বগুড়ার চাঁদনি বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন কয়েকটি ইমেইল, এগুলোর মধ্যে রংধনু আসর সম্পর্কে তাঁর লেখা মেইলটি পড়ে শোনাচ্ছে। তিনি লিখেছেন, জনপ্রিয় গল্পের আসর রংধনু আমার খুব পছন্দের একটি আসর, আমি নিয়মিতভাবে এই আসরটি শ্রবণ করে থাকি। শুনলাম গত 1 অক্টোবরের রংধনুর আসর, এতে শুনলাম চমৎকার এক রূপকথার গল্প, গল্পটির নাম হচ্ছে রাজার উপদেষ্টা। শুনলাম স্বদেশ ও পাখির মতো শিরোনামের দুটি কবিতা, কবিতাগুলি চমৎকারভাবে পাঠ করেছে ঢাকার ছোট্ট বন্ধু তুবা এবং রংপুরের ছোট্ট বন্ধু সারা। সবশেষে শুনলাম ছোট্ট বন্ধু ওবায়েদের কণ্ঠে এক কুল আমার মা শিরোনামের সুন্দর একটি গান। চমৎকার আয়োজন ভরপুর ছিল এই দিনের রংধনুর আসর। অজস্র ধন্যবাদ এজন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে। সাইফুল ভাই তাঁর আরেকটি মেইলে একটি গান শোনানোর অনুরোধ করেছেন।
সাইফুল ভাইয়ের পছন্দের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনানো হবে, তো নিয়মিত চিঠি লেখার জন্য সাইফুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার সাহাপুর কে পাড়ার সোর্স অব নলেজ ক্লাবের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম পাঠিয়েছেন এবারের চিঠিটি। এ শ্রোতাবন্ধু প্রায় 3 দশক আগে রেডিও তেহরান শোনা শুরু করেন এবং সে সময়ের বেশ কিছু রিসিপশন রিপোর্ট এখনও যত্নের সাথে রেখে দিয়েছেন বলে এই চিঠিতে উল্লেখ করেছেন।
ভাই খন্দকার রফিকুল ইসলাম, চিঠি ও মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। ইরানি মনীষীরা যেভাবে ইরানি, ইসলামী এবং বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তার চমৎকার আলেখ্য ও আলোক সম্পাদ দেখা যায় ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি নিয়মিত শুনছি এবং প্রিয় দেশ ইরান সম্বন্ধে কত না অজানা বিষয় জানতে পারছি, সমৃদ্ধ করতে পারছি নিজের জ্ঞান ভাণ্ডারকে। আন্তরিক ধন্যবাদ রেডিও তেহরানকে সুন্দর, আকর্ষণীয় ও তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য।
মতামত সমৃদ্ধ চমৎকার চিঠির জন্য হাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ জানিয়ে নজর দিচ্ছি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আসা একটি চিঠির দিকে। খড়মপট্টি থেকে এটি পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না। এ শ্রোতাবন লিখেছেন, 23 সেপ্টেম্বর প্রচারিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে, তবে বিশেষভাবে ভালো লেগেছে কথাবার্তা। দৈনিক পত্রিকার শিরোনামের পর গুরুত্বপূর্ণ দুটি সংবাদের বিশ্লেষণ করেন জনাব সিরাজুল ইসলাম। আজকের প্রথম বিশ্লেষণের বিষয়টি ছিল চীন থেকে বাংলাদেশকে দূরে রাখতে প্রতিরক্ষা কূটনীতি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দৈনিক মানবজমিনের এই খবর সম্পর্কে তাঁর বিশ্লেষণ আমাদের খুব ভালো লেগেছে। জনাব সিরাজুল ইসলাম ঠিকই বলেছেন, আমেরিকা কারো বন্ধু হতে পারে না, তারা নিজেদের স্বার্থে কোনো দেশকে সাহায্য করে, আবার প্রয়োজন ফুরালে সেই দেশকে ছুঁড়ে ফেলে দেয়। এর প্রমাণ হল ইরাক ও পাকিস্তান। সেজন্য আমেরিকাকে বিশ্বাস করা বা তার সাথে অতি ঘনিষ্ঠতা সৃষ্টি করা যৌক্তিক নয়।
কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য শরীফা আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরে শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর এটি পাঠিয়েছেন নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, গত 10 অক্টোবর প্রচারিত সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাসের নতুন একটি পর্ব শুনলাম। এ পর্বে বায়তুল মুকাদ্দাস অভিযানের রাজনৈতিক অর্জন নিয়ে বিশ্লেষণটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। এ অভিযানের অন্যান্য সফলতার মধ্যে খুররাম শাহর ইরাকি আগ্রাসী বাহিনীর কবল থেকে উদ্ধার করা ছিল একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে ইরানের বিজয় আরও ত্বরান্বিত হতে সহায়তা করে। ইরাকি বাহিনীর ফেলে যাওয়া প্রচুর পরিমাণে অস্ত্রভাণ্ডার গণিমত হিসেবে অর্জন করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এর ফলে সাদ্দাম হোসেনের কথিত শক্তিমত্তার কাহিনী সম্পর্কে ধারণা পাল্টে যায়। ধারাবাহিকভাবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনায় অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি। ধন্যবাদ এ ধরনের পরিবেশনা উপহার দেওয়ার জন্য।
মনোযোগ দিয়ে অনুষ্ঠান শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠি থেকে সংক্ষিপ্ত কিছু মতামত তুলে ধরব। গোপালগঞ্জের ঘোড়াদাইয়ের মধুমতি বেতার শ্রোতা সংঘের সভাপতি ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে নারী নির্যাতনের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। সামাজিক প্রতিরোধ ছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ সম্ভব হবে না। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের প্রগতিশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সবাইকে জোটবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
বরিশাল জেলার পূর্ব ইছাকাটি থেকে জিল্লুর রহমান জিল্লু লিখেছেন, রেডিও তেহরান আমার খুবই প্রিয় একটি গণমাধ্যম যা ইসলামের মূলের উপর ভিত্তি করে মানবতার কথা বলে। বর্তমানে নৈতিক শিক্ষার বড়ই অভাব দেখা দিয়েছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রেডিও তেহরানকে সাধুবাদ জানাই, আমাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে ছোটদের জন্য সুন্দর শিক্ষামূলক একটি পর্ব রংধনু আসর প্রচার করায়।
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার আনসার ও ভিডিপি শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ লালমিয়া লিখেছেন, গত 2 অক্টোবর প্রচারিত বিশ্ব সংবাদে 2041 সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার শীর্ষক খবরটি প্রচার করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
মতামতের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর শেষ করতে চাই। তবে এ পর্যায়ে রয়েছে বগুড়ার শ্রোতাবন্ধু সাইফুল ইসলামের অনুরোধের একটি গান।
গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরাফ, সুর করেছেন অভি আকাশ আর গেয়েছেন শিল্পী কামরুজ্জামান রাব্বি।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, চোখ মুদিলে একবার তুমি হাইরে, চোখ মুদিলে একবার আর তো ফিরা চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 9 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, খাসিয়া সেজেছিলেন আকবর, পালাতে বলেছিলেন সিনিয়র অফিসার, দৈনিক প্রথম আলো। রাহেন হত্যার সঠিক তদন্ত ও ন্যায় বিচার হবে, পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ফিলিস্তিনে ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস কমলার, দৈনিক যুগান্তর। করোনায় আরও 25 জনের মৃত্যু, শনাক্ত 1683, দৈনিক ইত্তেফাক। মুসলিম দেশগুলোর উপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। রাজধানীতে হাতে নাতে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার, দৈনিক মানব জমিন। বাইডেন মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন আশা সেতুমন্ত্রীর, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, ট্রাম্প গিয়েছেন বিজেপিও যাবে, দাবি মেহবুবার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে, তৃণমূলের সদস্যদের হুমকি দিলীপের, দৈনিক আজকাল। ইসলামকে ভীষণ সম্মান করি আমরা, চাপে ভুল বদল ফ্রান্সের বিদেশমন্ত্রীর, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে, এ বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমি মনে করি একরকমের ঠিক। ঠিক এই অর্থে যে একটি দল জনপ্রিয়তা যদি অর্জন না করতে পারে, জনগণ যদি ভালো না বাসে, তাহলে দীর্ঘদিন কি ক্ষমতায় থাকতে পারে? সেই অর্থে নিশ্চয়ই আওয়ামী লীগ জনগণের ভালোবাসা অর্জন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। কিন্তু এর বিপরীতে ভিন্ন ইতিহাস এবং ভিন্ন ঘটনাও কিন্তু আছে। যেমন বহু দেশে স্বৈরতান্ত্রিক সরকার আছে, এক নায়ক আছে, এরশাদও কিন্তু 9 বছর ক্ষমতায় ছিল এবং তারা দীর্ঘদিন ধরে শাসন কার্য পরিচালনা করে থাকে। তো সেখানে জনগণের ভালোবাসা আছে কিনা তা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আবার বহু দেশ আছে যে যেখানে নির্বাচন হয়, নির্বাচনে 99% 98% 95% ভোট ক্ষমতাসীন দল পায়, তারা কিন্তু পরবর্তীতে যখন বিপ্লবের মুখে বা আন্দোলনের মুখে উৎখাত হয়, তখন স্বৈরাচারী শাসক বা স্বৈরতন্ত্রের ধারক বাহক হিসেবেই পতিত হয়। এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, জনপ্রিয়তা আছে, নিঃসন্দেহে দেশের অন্যতম বৃহত্তম দল, তাতে কোনো সন্দেহ নেই, অনেকবার ক্ষমতায় ছিল তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের সময় যে নির্বাচনী ব্যবস্থাটা বিরাট রকমের প্রশ্নের মুখে পড়েছে, সেই নির্বাচনী ব্যবস্থাকে যদি প্রশ্নের ঊর্ধ্বে তুলতে পারে এবং নির্বাচন নিয়ে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের নিরসন ঘটিয়ে যদি পরিচ্ছন্ন নির্বাচন হয় দেশে, তাহলেই কিন্তু পরিষ্কার হবে যে আসলে তারা কতটা জনপ্রিয় দল।
মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে বলে খবর বেরিয়েছে। শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন?
জি, আমেরিকার ইতিহাসে আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্পের মতো এত অযোগ্য অদক্ষ কোনো প্রেসিডেন্ট আর ছিল। ডোনাল্ড ট্রাম্পের আমলে বুদ্ধিবৃত্তিক কোনো চর্চা হয়নি, কূটনীতির কোনো চর্চা হয়নি, বরং এ সময় শুধুই মাত্র জোর জবরদস্তি চলেছে এবং যেখানে যারা কথা না শুনেছে বা তাদের মন মতো না চলেছে তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন রয়েছে, বিশেষ করে তারা বিপ্লবকে মানতে পারেনি এবং বিপ্লবকে না মানতে পারার কারণে ইরানের সরকার পরিবর্তনের কথা তারা প্রকাশ্যে সবসময় বলে। এ সমস্ত কাজে তারা যখন ব্যর্থ হয়েছে তখনই কিন্তু তারা নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে, সেই নিষেধাজ্ঞাও কিন্তু তারা তাদের মতো করে দিতে পারছে না। যেমন সম্প্রতি ইরানের উপর থেকে জাতিসংঘের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেল, সেটি কিন্তু আমেরিকা বহাল রাখতে পারেনি। তো যে কথা বলছিলাম যে তারা নিষেধাজ্ঞার অস্ত্রকে বেছে নিয়েছে, এটি শুধু ইরান না, তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে একের পর এক, কথায় কথায় দফায় দফায়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে, এমনকি সৌদি আরবের উপরেও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল এক সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে। তো এইভাবে আপনি দেখবেন যে বিশ্বের যে দেশ যে রাষ্ট্রনায়ক কথা শুনছে না ডোনাল্ড ট্রাম্পের, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এটি নিতান্তই পাগলামি এবং খামখেয়ালি ছাড়া আর কিছু না, কূটনীতির কোনো ধারে কাছে তারা নেই। তো এগুলোর একটা পরিণতি আছে, আমি মনে করি তার বৃহত্তম পরিণতি হচ্ছে নির্বাচনে পরাজিত হওয়া এবং অত্যন্ত লজ্জাজনক পরাজয় হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং বাইডেনের বিরুদ্ধে যে সমস্ত হুমকি দিচ্ছেন তাতে তারই ক্ষতি হচ্ছে। যেমনটি ক্ষতি হচ্ছে মূলত বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে, কারণ এতে বিশ্বের বিভিন্ন মিত্র দেশকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাতছাড়া করেছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কিছু খবর তুলে ধরছি। ট্রাম্প গিয়েছেন, বিজেপিও যাবে, দাবি মেহবুবার। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন, এবার বিজেপিও যাবে। মন্তব্য জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপির নেত্রী মেহবুবা মুফতির। বিহার বিধানসভা নির্বাচনে আসল সমস্যাগুলি তুলে ধরায় মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। সম্প্রতি বন্দিদশা কাটিয়ে বেরিয়েছেন মেহবুবা, তারপর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেই নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমেরিকায় কি হলো দেখলেন তো, ট্রাম্প হেরে গিয়েছেন, এবার বিজেপিও যাবে। বিহার বিধানসভা নির্বাচন নিয়েও এদিন মন্তব্য করেন মেহবুবা, সমস্ত বুথ ফেরত সমীক্ষায় এখন পর্যন্ত তেজস্বীকে এগিয়ে রেখেছে। সেই নিয়ে মেহবুবা বলেন, তেজস্বী যাদবকে অভিনন্দন জানাই, নির্বাচনে আসল সমস্যাগুলি তুলে ধরেছেন উনি, একেবারে সঠিক পথে হেঁটেছেন। দৈনিক আজকাল পত্রিকার খবর, এটি তৃণমূলের সদস্যদের হাড়গোড় ভেঙে দেওয়ার প্রকাশ্য হুমকি দিলেন দিলীপ ঘোষ। রোববার হলদিয়ায় একটি প্রচার মিছিলে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির, এবারে একেবারে মারধর করার এমনকি প্রাণে মারার হুমকি। দিদির ভাইয়েরা উৎপাত করেন, তাদের বলে দিচ্ছে ছ মাসে শুধরে যান, নয়তো হাত পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাঁটবে, হাসপাতাল হয়ে বাড়ি যেতে হবে, বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে। সঙ্গে সঙ্গে জনতা জয় শ্রীরাম স্লোগান দিয়ে উঠল। ছ মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর সেই সময়টাই উল্লেখ করে প্রাণে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের দুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় মুখ দেখিয়ে গিয়েছেন। তিনি জোর গলায় বলেছেন, বাংলার 294টি আসনের মধ্যে 200টি আসন বিজেপি দখল করবেই করবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতাদের পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত সংবাদ। লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির খুনিদের বিচার হবে, ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়সির ঘোষণা। ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলেছেন মার্কিন সাবেক কর্মকর্তা। বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করতে বাইডেনের প্রতি ইরানের আহ্বান। চলতি সপ্তাহে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে, 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এবং কাশ্মীরের তরুণরা কোনো কর্মসংস্থান পাননি, ফলে অস্ত্র তুলে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.